শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমরা নবীদের বার্তা পর্যালোচনা করব। নবীদের সংবাদ হচ্ছে কাহিনী, আল্লাহর কাহিনী, আল্লাহর বিস্ময়কর কাহিনী। এই কাহিনী সেই কাহিনী যেখানে তিনি হারানো আদম সন্তানদের খুঁজে বের করেছেন এবং নাজাত দিয়েছেন। সংক্ষেপে নবীদের সংবাদ হচ্ছে সুখবর, যা আমাদের কাছে প্রকাশ করে একজন অধার্মিক কিভাবে ধার্মিক হতে পারে। আমাদের আজকের অনুষ্ঠানের নাম হচ্ছে ইমানে ধার্মিক। অন্য সকল কাহিনীর মতো আল্লাহর কিতাবেরও একটি শুরু আছে এবং একটি শেষ আছে। আমাদের শেষ পাঠে আমরা কাহিনী শুরু করেছি এবং দেখেছি যে প্রথম মানব কিভাবে আল্লাহর শত্রু শয়তানের কথা শুনছিলেন। আদমের কারণে তার সকল বংশধরেরা গুনাহের মধ্যে জন্ম নেয়, যে পথ তাদেরকে দোজকের দিকে নিয়ে যায়। কেউ কেউ আছে যারা এই বিষয়টি মেনে নিতে চান না এবং বলে আদমের গুনাহ তার নিজের সমস্যা, এটির প্রভাব আমাদের উপর পড়ে না। যারা এই বিষয়টি অস্বীকার করে তাদের জন্য পাক কিতাবে লেখা আছে,
একটি মানুষের মধ্য দিয়ে গুনাহ দুনিয়াতে এসেছিল ও সেই গুনাহের মধ্য দিয়ে মৃত্যুও এসেছিল। সব মানুষ গুনাহ করেছে বলে এইভাবে সকলের কাছেই মৃত্যু উপস্থিত হয়েছে।
প্রবাদ বাক্যে আছে, মহামারী যার মধ্য দিয়ে আসে শুধুমাত্র তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। একইভাবে আদমের গুনাহ শুধুমাত্র তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একটি মৃত্যুদায়ক রোগের মতো সবার মাঝে এটি ছড়িয়ে পড়েছে। আদমের গুনাহ হচ্ছে সকল গুনাহের স্বভাবের কারণ, একটি ইঁদুর শুধুমাত্র গর্তই করতে পারে। একইভাবে আমরা সবাই আমাদের পূর্বপুরুষ আদমের স্বভাব অর্জন করেছি। একটি বিষয় আমাদের জন্য নিশ্চিত যে গুনাহের স্বভাব সবসময় আমাদের দোষী করবে, যদি না আল্লাহ আমাদের জন্য কোনো ঔষধের ব্যবস্থা করেন। সুখবর হল আল্লাহ আমাদের জন্য একটি ঔষধের ব্যবস্থা করেছেন। আমরা তৌরাতে পড়েছি যে আদম এবং হাওয়ার গুনাহের দিন আল্লাহ দয়ার সাথে একটি ওয়াদা করেছিলেন। তিনি ওয়াদা করেছিলেন যে একজন ধার্মিক নাজাতদাতাকে পাঠাবেন, যিনি একজন কুমারীর গর্ভে জন্ম নেবেন। এই নাজাতদাতা আদমের সন্তানদের গুনাহের ঋণ পরিশোধ করার জন্য নিজের রক্ত ঝরাবেন। আমরা ইঞ্জিল শরীফ অধ্যয়নে দেখেছি আল্লাহ তার নিরূপিত সময়ে তার ওয়াদা অনুসারে নাজাতদাতাকে পাঠিয়েছিলেন। আল্লাহ যার বিষয়ে ওয়াদা করেছিলেন সেই নাজাতদাতা কে? তিনি একজন নিখুঁত ধার্মিক ব্যক্তি, ঈসা মসীহ। আসুন দেখি আল্লাহর কালাম আদম, যিনি গুনাহ করেছিলেন, এবং ঈসা মসীহ, যিনি গুনাহ করেননি, তাদের দুইজনের মধ্যে কি পার্থক্য তুলে ধরে। কিতাব বলে,
একজন মানুষের গুনাহের দরুন মৃত্যু সেই একজনের মধ্য দিয়েই রাজত্ব করতে শুরু করেছিল, কিন্তু যারা প্রচুর পরিমাণে আল্লাহর রহমত ও ধার্মিক বলে তার গ্রহণযোগ্য হওয়ার দান পায়, তারা সেই একজন মানুষের অর্থাৎ ঈসা মসীহের মধ্য দিয়ে জীবনের পরিপূর্ণতা নিয়ে নিশ্চয়ই রাজত্ব করবে। তাহলে একটা গুনাহের মধ্য দিয়ে যেমন সব মানুষকেই শাস্তির যোগ্য বলে ধরা হয়েছে, তেমনি একটা ন্যায় কাজের মধ্য দিয়ে সব মানুষকেই ধার্মিক বলে গ্রহণ করবার ব্যবস্থাও করা হয়েছে, এবং তার ফল হল অনন্ত জীবন। যেমন একজন মানুষের অবাধ্যতার মধ্য দিয়ে অনেককেই গুনাহগার বলে ধরা হয়েছিল, তেমনি একজন মানুষের বাধ্যতার মধ্য দিয়ে অনেককেই ধার্মিক বলে গ্রহণ করা হবে।
যারা আদমের মধ্যে আছে এবং যারা ঈসা মসীহের মধ্যে আছে তাদের সম্পর্কে পাক কিতাব এই কথা বলে, আমরা সবাই আদমের স্বভাব নিয়ে জন্ম লাভ করেছি, কিন্তু আল্লাহ আদম সন্তানদের দিল থেকে নতুন জন্মের জন্য আহ্বান করেছেন, যেন আদমের মতো হওয়া বাদ দিয়ে ঈসার মতো হতে পারে। কিভাবে এটি হতে পারে? এটি শুধুমাত্র ইমানের দ্বারা হতে পারে। কিতাব বলে, আপনি যদি আপনার দিল থেকে ইমান আনেন যে প্রভু ঈসা মসীহ আপনার গুনাহের ঋণ পরিশোধ করেছে, তাহলে আল্লাহ আপনার দিলকে পরিষ্কৃত করবেন, নতুন জন্ম দিবেন এবং পাক রুহের দ্বারা আপনাকে নতুনীকৃত করবেন। আপনি ঈসার মধ্যে দিয়ে নতুন সৃষ্টি হবেন। আপনি আর আপনার জন্য জীবনযাপন করবেন না, কিন্তু তার জন্য জীবনযাপন করবেন যিনি আপনার জন্য মারা গিয়েছেন এবং পুনর্থিত হয়েছেন। এখন আসুন আবারও তৌরাতে ফিরে যাই এবং আল্লাহ নাজাতদাতাকে দুনিয়াতে নিয়ে আসার জন্য যে পরিকল্পনা করেছিলেন সেই সম্পর্কে আমাদের পর্যালোচনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমাদের অধ্যয়নে আমরা দেখেছি যে আদমের দুইজন ছেলে ছিল, হাবিল এবং কাবিল। আল্লাহ নাজাতদাতার বিষয়ে যে ওয়াদা করেছিলেন তাতে হাবিলের ঈমান ছিল কিন্তু কাবিলের ছিল না। আল্লাহ কাবিলকে সুযোগ দিয়েছিলেন যেন তওবা করতে পারে, কিন্তু কাবিল রেগে গিয়েছিল এবং তার ছোট ভাই হাবিলকে হত্যা করেছিল। তারপর আমরা দেখেছি যে আদমের বেশিরভাগ বংশধরেরা কাবিলের পথ অনুসরণ করেছিল, গুনাহ করেছিল, যার কারণে নূহের সময় আমরা কিতাবে দেখতে পাই
মাবুদ দেখলেন দুনিয়াতে মানুষের নাফরমানি খুবই বেড়ে গেছে আর তার দিলের সব চিন্তাভাবনা সবসময়ই কেবল খারাপির দিকে ঝুঁকে আছে।
আল্লাহ কিভাবে আদম সন্তানদের মহাবন্যার মাধ্যমে ধ্বংস করার পরিকল্পনা করলেন? এরকম দুর্নীতিগ্রস্ত এবং খারাপ সময়ে শুধুমাত্র নূহ নাজাতদাতার আগমন সম্পর্কে আল্লাহ যা ওয়াদা করেছিলেন তাতে ঈমান এনেছিলেন, যার কারণে আল্লাহ নূহকে একটি জাহাজ তৈরি করতে বললেন, যে জাহাজটি তার পরিবার এবং অনেক পশু পাখির জন্য আশ্রয় হবে। যখন নূহ জাহাজ তৈরি করেছিলেন তখন আল্লাহ খুব ধৈর্যের সাথে অন্যান্যদের ডেকেছিলেন। যাই হোক, নূহ এবং তার পরিবার ছাড়া কেউ তওবা করেনি এবং আল্লাহর কথায় ঈমান আনেননি। এইভাবে শেষে আল্লাহ বিশ্বস্তভাবে তার দেওয়া ওয়াদা অনুসারে তাদের সবাইকে ধ্বংস করেছিলেন যারা জাহাজে প্রবেশ করতে অস্বীকার করেছিল, যা আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছিলেন। এরপর আমরা দেখেছি নূহের বংশধরেরা ধীরে ধীরে আল্লাহর কালাম ভুলে গিয়েছিল, কারণ তারাও আদমের বংশধর ছিল এবং তাদের মধ্যেও গুনাহের স্বভাব ছিল। তারপর আমরা বাবিলের দালান সম্পর্কে পড়েছি এবং দেখেছি যে কিভাবে লোকেরা আল্লাহর বিরুদ্ধে গিয়ে এক স্থানে জড়ো হতে চেয়েছিল, একটি শহর তৈরি করতে চেয়েছিল এবং একটি বড় দালান তৈরি করতে চেয়েছিল। আল্লাহ ভাষা পরিবর্তন করে এবং দুনিয়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে তাদের বিচার করেছিলেন। তারপর আমরা ইব্রাহিমের চমৎকার কাহিনীতে প্রবেশ করেছিলাম। সত্যিই আদম সন্তানদের গুনাহের হাত থেকে রক্ষা করতে আল্লাহর পরিকল্পনায় ইব্রাহিম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ইব্রাহিমের আব্বা ছিলেন একজন মূর্তি পূজক এবং সকল আদম জাতের মতো ইব্রাহিমও নিজেও ছিলেন একজন গুনাহগার। আমরা দেখেছি যে আল্লাহ ইব্রাহিমকে তার পরিকল্পনা সম্পর্কে বলেছিলেন এবং হুকুম করেছিলেন যেন তার আব্বার বাড়ি আর দেশ ছেড়ে চলে যান। আল্লাহ ইব্রাহিমের দ্বারা একটি নতুন জাতি উৎপন্ন করার পরিকল্পনা করেছিলেন যার মধ্যে দিয়ে পবিত্র নাজাতদাতা দুনিয়াতে আসবেন। আমরা তৌরাত শরীফের পয়দায়েশ দ্বাদশ রুকুতে দেখতে পাই আল্লাহ ইব্রাহিমকে ডেকে বলেছিলেন,
পরে মাবুদ ইব্রাহিমকে বললেন, তুমি তোমার নিজের দেশ, তোমার আত্মীয় স্বজন এবং তোমার পিতার বাড়িঘর ছেড়ে আমি তোমাকে যে দেশ দেখাব সেই দেশে যাও। তোমার মধ্য থেকে আমি একটি মহাজাতি সৃষ্টি করব, আমি তোমাকে দোয়া করব এবং এমন করব যাতে তোমার সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে আর তোমার মধ্য দিয়ে লোকে দোয়া পায়। যারা তোমাকে দোয়া করবে আমি তাদের দোয়া করব আর যারা তোমাকে বদদোয়া দেবে আমি তাদের বদদোয়া দেব। তোমার মধ্য দিয়েই দুনিয়ার প্রত্যেকটি জাতি দোয়া পাবে।
কেন আল্লাহ ইব্রাহিমের মধ্যে দিয়ে একটি নতুন জাতি উৎপন্ন করতে চেয়েছিলেন? আল্লাহ চেয়েছিলেন যেন এই জাতির মধ্যে দিয়ে সেই সকল নবীরা আসে যারা পাক কিতাব রচনা করবেন এবং সেই একই জাতির মধ্য দিয়ে আল্লাহ নাজাতদাতাকে দুনিয়াতে পাঠাবেন। এই কারণে আল্লাহ ইব্রাহিমকে ওয়াদা করেছিলেন, আমি তোমাকে দোয়া করব, তোমার মধ্য দিয়েই দুনিয়ার প্রত্যেকটি জাতি দোয়া পাবে। আল্লাহ ইব্রাহিমের কাছে যে ওয়াদা করেছিলেন তা কি পূর্ণ করেছেন? হ্যাঁ, তিনি তা করেছেন। ইব্রাহিমের যখন 100 বছর বয়স এবং তার স্ত্রীর 90 বছর বয়স, তখন আল্লাহ তার ওয়াদা অনুসারে তাদেরকে একজন ছেলে সন্তান দিয়েছিলেন যার নাম ছিল ইসহাক। ইসহাকের একজন সন্তান হয়েছিল যার নাম ছিল ইয়াকুব। ইয়াকুবের 12 জন ছেলে ছিল যাদের মধ্যে দিয়ে বনি ইসরায়েলের নতুন বংশ তৈরি হয়। আপনারা যারা পাক কিতাব জানেন তারা অবশ্যই এই বিষয়ে জানেন যে বনি ইসরায়েল জাতির মধ্যে দিয়ে নাজাতদাতা দুনিয়াতে এসেছিলেন, কারণ মরিয়ম ঈসার আম্মা এবং ইউসুফ ঈসার পালক আব্বা দুজনেই ইব্রাহিমের বংশধর ছিলেন। এইভাবে ইঞ্জিল শরীফের প্রথম আয়াত বলে,
ঈসা মসীহ দাউদের বংশের এবং দাউদ ইব্রাহিমের বংশের লোক।
জাগতিকভাবে ঈসা মসীহ ইব্রাহিম, ইসাক এবং ইয়াকুবের বংশের মধ্যে দিয়ে এসেছিলেন, কিন্তু আত্মিকভাবে তিনি ছিলেন সর্বশক্তিমানের ছেলে, আল্লাহর কালাম, যিনি বেহেশত থেকে দুনিয়াতে জন্ম নিয়েছিলেন। যাই হোক, আসুন আমরা ইব্রাহিমের কাহিনীতে ফিরে যাই, কারণ উল্লেখ করার মতো সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা দেখেছি যে আদম সন্তানদের মতো ইব্রাহিমও গুনাহের মাঝে জন্ম নিয়েছিলেন। পাক কিতাব বলে যে ইব্রাহিম এখন আল্লাপাকের উপস্থিতিতে বেহেশতে আছেন, যেখানে তিনি চিরকাল থাকবেন। এখন আমরা প্রশ্ন করি, আল্লাহ যেন ইব্রাহিমের গুনাহ মাফ করে দেন, ধার্মিক হিসাবে গ্রহণ করেন এবং বেহেশতে স্বাগত জানান, এর জন্য ইব্রাহিম কি করেছিলেন? কিতাব এ সম্পর্কে কি বলে? কিতাব বলে,
ইব্রাহিম মাবুদের কথার উপর ঈমান আনলেন আর মাবুদ সেই জন্য তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন।
ইব্রাহিম আল্লাহর উপর ঈমান এনেছিলেন, আল্লাহ যা বলেছিলেন তার উপর ইব্রাহিম ঈমান এনেছিলেন, যার কারণে আল্লাহ তাকে ধার্মিক বলে গ্রহণ করেছিলেন। শ্রোতা বন্ধু, আপনিও কি ইব্রাহিমের মতো আল্লাহর কালামে ঈমান এনেছেন? আমি আপনাকে এই কথা জিজ্ঞাসা করছি না যে আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ আছেন, অথবা আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ এক। শয়তানও জানে যে আল্লাহ আছেন, আল্লাহ চান যেন আপনি তার প্রতিষ্ঠিত নাজাদের পদ গ্রহণ করেন, যেমনটি ইব্রাহিম করেছিলেন। ইব্রাহিম আমাদের বলেছেন কোন বিষয়ে আমাদের ঈমান আনতে হবে। আপনার কি মনে আছে সেই বিশেষ পাহাড়ের কথা, অর্থাৎ যে পাহাড়ে ইব্রাহিম তার ছেলের স্থানে ভেড়া কোরবানি করেছিলেন? সেখানে তিনি কি ঘোষণা করেছিলেন? তিনি বলেছিলেন, ছেলে আমার, পুরানো কোরবানির জন্য আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা জুগিয়ে দেবেন। এই সব কথা বলতে বলতে তারা এগিয়ে গেলেন। তিনি সেই জায়গাটির নাম দিলেন ইয়াহওয়ে জিরি, যার মানে মাবুদ যোগান। সেই জন্য আজও লোকে বলে মাবুদের পাহাড়ে মাবুদেই জুগিয়ে দেন। কেন ইব্রাহিম সেই পাহাড়ের নাম দিলেন মাবুদ যোগান, যেখানে মাবুদ ইতিমধ্যে মেষের যোগান দিয়েছেন? একজন নবী হিসাবে ইব্রাহিম ঘোষণা করেছিলেন যে এখনও কিছু বাকি আছে। যখন ইব্রাহিম বললেন মাবুদ যোগান, তখন তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে ভবিষ্যতে এই পাহাড়ে কিছু ঘুরতে যাচ্ছে, যে পাহাড়ের কোরবানগাহে তার ছেলের স্থানে ভেড়া দেওয়া হয়েছে। তিনি সেই দিনের দিকে তাকিয়েছিলেন যেদিন নাজাদদাতা এই একই পাহাড়ে রক্ত ঝরাবেন, যেন যারা ঈমান আনে তারা সবাই আল্লাহর ধার্মিক বিচার হতে নাজাত পায়। আমাদের ইঞ্জিল শরীফ অধ্যয়নে আমরা দেখেছি যে ইব্রাহিমের ভবিষ্যৎবাণীর 2000 বছর পর ঈসা মসীহ তা পূর্ণ করতে দুনিয়াতে এসেছিলেন। হ্যাঁ, জেরুজালেমে যে পাহাড়ে ইব্রাহিম তার ছেলের স্থানে ভেড়া কোরবানি করেছিলেন, সেই একই স্থানে নাজাদদাতা ঈসা মসীহ আদম সন্তানদের নাজাতের জন্য রক্ত ঝরিয়েছিলেন, যার কারণে ঈসাকে তারা ক্রুশে বিদ্ধ করার পর মারা যাওয়ার পূর্বে তিনি উচ্চ স্বরে বলেছিলেন, শেষ হয়েছে। শেষ হয়েছে কথাটার অর্থ দাঁড়ায় পূর্ণ হয়েছে। কেন ঈসা বলেছিলেন শেষ হয়েছে? তিনি এই কথাটি এই জন্য বলেছিলেন কারণ ক্রুশে তার মৃত্যুর মধ্যে দিয়ে নাজাতের পরিকল্পনা পূর্ণ হল, যা আল্লাহ বহু পূর্বে নবীদের মাধ্যমে ঘোষণা করেছিলেন। ঈসার মৃত্যুর মধ্যে দিয়ে ইব্রাহিমের চিহ্নস্বরূপ কোরবানি এবং অন্যান্য সকল কোরবানির বিষয়টি শেষ এবং পূর্ণ হয়েছে। শ্রোতাবন্ধু, আপনি কি এই বিষয়ে ঈমান এনেছেন যে ঈসাই কোরবানির নিখুঁত এবং চূড়ান্ত মেষ, যাকে আল্লাহ বেহেশত থেকে পাঠিয়েছিলেন? আপনি কি ইব্রাহিমের ঈমানের প্রক্রিয়ায় আছেন? শুনুন, ইব্রাহিমের ঈমানের বিষয়ে কিতাবে কি লেখা আছে।
তাহলে আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের বিষয়ে আমরা কি বলবো? এই ব্যাপারে তিনি কি দেখেছিলেন? কাজের জন্যই যদি ইব্রাহিমকে ধার্মিক বলে গ্রহণ করা হয়ে থাকে, তবে তো তার গর্ব করবার কিছু আছেই, কিন্তু আল্লাহর সামনে তার গর্ব করবার কিছুই নেই। পাক কিতাবে লেখা আছে, ইব্রাহিম আল্লাহর কথার উপর ঈমান আনলেন আর সেই জন্য আল্লাহ তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন। এই জন্যই ইব্রাহিমের ঈমানের দরুন তাকে ধার্মিক বলে ধরা হয়েছিল। ধার্মিক বলে ধরা হয়েছিল এই কথাটা কেবল ইব্রাহিমকে লক্ষ্য করে লেখা হয়নি, আমাদেরও লক্ষ্য করে লেখা হয়েছে। আমাদের ঈমানের জন্য আল্লাহ আমাদেরকেও ধার্মিক বলে ধরবেন, কারণ যিনি আমাদের হযরত ঈসাকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন আমরা তাঁরই উপর ঈমান এনেছি। আমাদের গুনাহের জন্য ঈসাকে মৃত্যুর হাতে তুলে দেওয়া হয়েছিল এবং আমাদের ধার্মিক বলে গ্রহণ করবার জন্য তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। শ্রোতাবন্ধু, এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আশা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনি আমাদের সাথে যুক্ত হবেন। আল্লাহর ইচ্ছায় নবীদের বার্তা সম্পর্কে আমাদের পর্যালোচনা চালিয়ে যাব এবং আরও একজন মহান নবীকে দেখব, যাকে দুনিয়াতে নাজাতদাতা আশার পথ প্রস্তুত করার জন্য যাকে আল্লাহ বাছাই করেছিলেন, সেই নবী হলেন মুসা। আল্লাহ আপনাকে রহমত দান করুন এবং আল্লাহর কালাম যা ঘোষণা করে তার সম্পর্কে স্পষ্ট করে বোঝার শক্তি দান করুন।
ইব্রাহিম আল্লাহর কথার উপর ঈমান আনলেন আর সেই জন্য আল্লাহ তাকে ধার্মিক বলে গ্রহণ করলেন।